जय निताय, जय गुरु, जय श्री राधे। आम्रा श्री श्री कार्तिक व्रत के उपलक्ष्य करे नित्य सनातन गोस्वामी प्रभुपादे विरचित श्री श्री बृहद भागवतामृत श्रवण करछि। অতি সুন্দর সিদ্ধান্ত যুক্ত দিব্য গ্রন্থ আমরা নিত্য প্রতি কিঞ্চিত কিঞ্চিত মাত্রায় শ্রবণ করছি। এই বৃহৎ ভাগবতামৃত পরীক্ষিত মহারাজ শ্রীমৎ ভাগবতের সারাংশ মা উত্তরাকে বলেছিলেন, সেই প্রসঙ্গটি হচ্ছে বৃহৎ ভাগবতামৃত। আর আমরা এখন শ্রবণ করছি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা গোপকুমারের দিব্য চরিত্র। তিনি গুরুদেবের দেওয়া গোপাল মন্ত্র জপ করে তিনি গিয়ে পৌঁছেছেন মহরলোক পর্যন্ত, যেখানে সহসা কেউ যেতে পারে না। কেবলমাত্র নৈষ্ঠিক ব্রহ্মচারীগণই এই সমস্ত লোকে যেতে পারেন। তিনি মহরলোকে গিয়ে ভাবলেন, এর থেকে শ্রেষ্ঠ দিব্য মহিমান্বিত স্থান আর হতেই পারে না। কিন্তু তার মধ্যে এই যে ব্রজের ভাব, এটা কখনো বিস্মৃত হতো না, ভুলে যেত না, সদা সর্বদা ব্রজের কথা মনে পড়ত। আবার ভগবান মহরলোক আদিতে সর্বক্ষণ থাকেন না, এটাও একটা বিরহ দুঃখ তাকে দংশন করত। অকস্মাৎ একদিন মহরলোকে মহা তেজপুঞ্জ জ্যোতি বিশিষ্ট পঞ্চম বর্ষে 5 বছরের এক বালকে বিবস্ত্র সমস্ত মহরলোকবাসী নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ তারা নিজেদের যজ্ঞেশ্বরের যজ্ঞ ছেড়ে এই 5 বছর বালকের স্বাগত জানাচ্ছেন, পূজা করতে লাগলেন, স্তুতি করতে লাগলেন। এই সমস্ত দেখে এই গোপকুমার সে অবাক হতবাক হয়ে গিয়েছে, কি ব্যাপার, এই ছোট্ট 5 বছরের বিবস্ত্র বালকটিকে দেখে মহরলোকবাসী নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ তারা তার পূজন করতে লেগে, কি ব্যাপার। গোপকুমার একেবারে আশ্চর্য হয়ে গিয়েছে, একই এই সমস্ত ত্রিকালদর্শী মহা তেজ সম্পন্ন মুনিরা এই বালকের পূজন করছে, কি ব্যাপার। অকস্মাৎ সেখান থেকে সেই 5 বছরের ছোট্ট বালকটি তাদের পূজা গ্রহণ করে তিনি অন্যত্র গমন করলেন। আমি অন্যান্য মহর্ষিগণকে বললাম, আচ্ছা ইনি কে, আমি তার সম্পর্কে জানতে চাই। মহর্ষিগণ বললেন, যে ইনি মহর্ষি গণেরও পূজ্য, আত্মারাম গণের আশ্চর্য আচার্য নৈষ্ঠিক ব্রহ্মচারী। আর ইনার নাম হচ্ছে সনত কুমার, ভগবানের অবতার। উনি এই জনলোকের ঊর্ধ্বে তপলোকে নিবাস করেন এবং সেই তপলোক অতি সুন্দর, অতি দিব্য, মহিমান্বিত। আমাদের এই মহল্লোকের থেকে তপলোকে সুখ আনন্দ কোটি গুণ বেশি। আচ্ছা, এমন তার মহিমা তপলোকে! সেখানে সর্বদাই প্রভু আছেন। আর এই যে তুমি সনত কুমারকে দর্শন করলে, এই মহামুনি, ওনার আরো তিনজন ভ্রাতা আছে, তারাও তৎপর। সনত কুমার আদি প্রভাব শ্রবণ করে গোপকুমার কথাগুলি ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ, আমি সেই তপলোক প্রাপ্তির আশায় স্বীয় গুরু প্রদত্ত গোপাল মন্ত্র জপ করতে লাগলাম। আমিও তপলোকে যেতে চাই। গুরুদেব কি বলেছিলেন, হে গোপাল, তুমি এই মন্ত্র জপ করে যা চিন্তা করবে তুমি তাই প্রাপ্ত হবে। আমি যখন জপ করতে লাগলাম, অকস্মাৎ আমি দেখতে পাচ্ছি আমি সেই ধ্যান অবস্থাতে, প্রভুর মন্ত্র জপ অবস্থাতে অতি বেগগতিতে আমি তপলোকে গিয়ে উপস্থিত হলাম। সেখানে আর বিমানেরও দরকার নেই, স্বর্গে গিয়েছিলেন বিমানে করে, অন্যান্য লোকে গিয়েছিলেন বিমানে করে, অথচ এখানে আর বিমানের প্রয়োজন হলো না। তার মধ্যে এমনই দিব্য আধ্যাত্মিক শক্তি এসে উপস্থিত হয়েছে গোপকুমার জপ অবস্থাতে, তড়িৎবর অতি দ্রুত গতিতে পৌঁছে গেলেন তপলোক। সেখানে গিয়ে তিনি দেখছেন সনত কুমার, তার আরো তিনজন ভ্রাতা সনক, সনন্দন ও সনত কুমারকে দূর থেকে দর্শন করলেন। তপলোকবাসী সমস্ত মহর্ষিগণ তাদের পূজা করছে, কারণ তারা ভগবানের অবতার। আর তারা সেই দিব্য চার ভাই তাদেরকে অনেক তত্ত্বকথা শ্রবণ করিয়ে তাদেরকে আনন্দ প্রদান করছে। যদিও তাদের দেখতে কিন্তু ভগবানের মতো নয়, ছোট্ট সাধারণ বালকের মতো, তথাপি তাদের দর্শনে আমার হৃদয়ের আনন্দ অনেক অনেক বর্ধিত। আমি তাদের দর্শন করে আমার মধ্যে যেন এক দিব্য মহা আনন্দ এসে উপস্থিত হলো। আমি যত যত লোকে ভ্রমণ করলাম, এখানে এসে দেখলাম না এখানের আনন্দ তো আরো কোটি কোটি গুণ বেশি। আমি তাদেরকে সেই সনক, সনন্দন, সনত কুমার আদিকে কিছু প্রশ্ন করতে গেলাম, প্রশ্ন করলাম, তারা কোনো উত্তর দিলেন। আমি ভাবলাম কি জান, প্রশ্ন করাটাই কি ভুল হলো নাকি, আমি তা বুঝতে পারলাম। পরে আমি বুঝতে পারলাম মুনি ঋষিদের নিকট থেকে যে তারা প্রায়শই সমাধিস্থ হয়ে থাকে। বাইরে কি হচ্ছে না হচ্ছে তারা বলতে পারে। সর্বদাই প্রভুর সঙ্গে চিত্তকে লীন করে নেন। বস্তুত তারা ঊর্ধ্বনেতা আত্মারাম পূর্ণ কাম ও অনিমাদি সিদ্ধি দ্বারা নিষেধ্যমান। তাদের বার্ষিক খুব একটা কিছু থাকে না, তাই ক্রমশ আমি ভাবতে লাগলাম তাহলে কি আমি এই ভগবান চতুষ্টয়ের সহিত কথা বলতে পারব না। ঠিক আছে, আমি সেই দিব্য তপলোকে আমার গুরুদেবের প্রদত্ত দিব্য গোপাল মন্ত্র জপ করতে লাগলাম আর ভাবছি তাই তো এখানে থেকে আমি কি করব। ভগবান সনত কুমার আদি তারা ধ্যানস্থ হয়ে থাকেন, কিন্তু তারা যখন বার্তালাপ করেন কথা বলেন তখন মহা মহা আনন্দ উপস্থিত হয়। তারা যখন সমাধিস্থ থাকেন আমার আর সেখানে থাকতে ভালো লাগে। আমি ভাবলাম না না, আমি তাহলে সেই শ্রীক্ষেত্রে জগন্নাথ পুরীতে জগন্নাথের দর্শন করে আমি আনন্দ লাভ করি। অকস্মাৎ সর্ব অন্তর্যামী ঋষভ দেবের পুত্র যে নবযোগীন্দ্র ছিলেন, নবযোগীন্দ্রের মধ্যে পিপলায়ন মুনি সেখানে ছিল, তিনি বুঝতে পারলেন গোপকুমারের হৃদয়ের কথা। পিপলায়ন মুনি বলছেন, হে গোপকুমার, তুমি এই মহৎ লোক মহৎ পদ ত্যাগ করে, তপলোক ত্যাগ করে তুমি যাবে জগন্নাথ ক্ষেত্রে। আরে এই লোক বড় বড় তপস্বীরাও প্রাপ্ত হয় না, তুমি তোমার গুরুদেবের কৃপায় এ পর্যন্ত আসতে পেরেছ। এখানে কেবল নৈষ্ঠিক ব্রহ্মচারী গণই পৌঁছাতে পারে, গার্হস্থ বানপ্রস্থী তারা পৌঁছাতে পারে। তুমি এই দিব্য লোক ত্যাগ করার চেষ্টা করো না, দেখো তুমি হৃদয়ের মধ্যে চিন্তন দ্বারা, আমরা যে লীলা স্মরণ বলি সেটাকে তাদের ভাষায় সমাধি বলা হয়, সমাধির দ্বারা তুমি প্রভুর সঙ্গে নিজের চিত্তকে বিলীন করে দাও, দেখবে কি আনন্দ তুমি প্রাপ্ত হবে। এটাই নিয়ম, প্রভুকে চর্মচক্ষু দ্বারা মাংস চক্ষু দ্বারা দেখা যায়। তুমি হৃদয়ে প্রভুর চিন্তন করো। যত যত মুনি ঋষি উদ্ধব তার ভক্ত তারা প্রভুকে চিন্তনই করেছেন, তুমি সেই প্রভুর চিন্তন করো। এই সমস্ত এই যে তুমি বলছো প্রভুকে সচক্ষে দেখবে, আরে প্রভুকে সচক্ষে দেখা যায় এটা তো মনের বৃত্তি। যেমন সুখ আর দুঃখ, সুখ আর দুঃখ দুটোই সাধকদের জন্য সমান। যিনি ঊর্ধ্বরেষার সাধক নন তার ক্ষেত্রে সুখ আলাদা দুঃখ আলাদা, যারা উন্নত ভক্ত তাদের জন্য সুখ দুঃখ শীত গ্রীষ্ম বিপদ আপদ সব কিছু বলা। হ্যাঁ, তুমি যদি বলো যেমন ধ্রুব প্রহ্লাদ তারা নয়নদ্বারা প্রভুকে দেখেছে, এ কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্তের কথা, না বুঝতে পারলে বোঝা যাবে না আর বুঝতে পারলে চরম আনন্দ। ধ্রুব প্রহ্লাদাদিত ভগবানের দর্শন প্রাপ্ত হয়েছেন, এটা প্রসিদ্ধ কথা, ভাগবত প্রসিদ্ধ কথা। তদুত্তরে তার পরিপ্রেক্ষিতে আমি তোমায় বলি, ভক্ত বাৎসল্য আদি গুণে শ্রী ভগবান কদাচিৎ কারো কারো বাড়ছে অর্থাৎ সম্মুখে দর্শন প্রদান করে, জ্ঞান রূপ দৃষ্টি দ্বারাই তা সম্পূর্ণ হয়ে থাকে। এই যে প্রভুকে সাক্ষাৎ দর্শন করলে যে আনন্দ, এটা মনের বৃত্তি। যেমন ভগবান তিনি তো অবতীর্ণ হন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ব্রজে ছিলেন, মথুরায় গিয়েছিলেন, তৎপশ্চাৎ দ্বারকা আদিতে গমন করেছিলেন। সেখানে কিন্তু ভগবানকে সম্মুখে দেখেও, সেই পরব্রহ্মকে সম্মুখে দেখেও কেউ ভগবান বলেন, কতিপয় ভক্তেরা যাদের হৃদয়ে গোবিন্দের জন্য প্রেম ভক্তি ছিল। সেখানে তো আরো কত কত ছিলেন, কিন্তু তারা প্রভুকে ভগবান বলে মানতেই পারত না, তাদের দৃষ্টি ওই প্রকার হওয়া তো দূরের কথা। যেমন জরাসন্ধ, চেদিরাজ, শিশুপাল, দন্তবক্র আদি আদি তারা প্রভুকে কেউ ভগবান বলত না। তা এটা তো মনের বৃত্তি। দেখো ভগবান বিরাট, এত বিরাট যে ভগবানকে কেউ এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারেনি। যেমন এই তপলোকে বিদ্যমান সনত কুমার আদি তারা গিয়েছিলেন বৈকুণ্ঠে, দ্বারপাল জয় বিজয়কে অভিসম্পাত প্রদান করার পর প্রভু যখন সম্মুখে এলেন, দর্শন করে তৃপ্তি লাভ করেন, তারা চার ভাই প্রভুর সম্মুখে উপবেশন করে ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হলেন, প্রভু জিজ্ঞাসা করছেন, হে চতুষ্ণ, তোমরা আমাকে চক্ষু বন্ধ করে চিন্তন কেন করছ? আমি তো সম্মুখেই আছি। চতুষ্ণ বললেন, হে ভগবান, আপনি তো বিরাট সরাট, আপনি বিরাট ভগবান, বিরাট ভগবানকে চক্ষুতে ধরা যায় না, তাই আমরা আপনার এই দিব্য রূপের চিন্তন হৃদয়ের মধ্যে করছি। তা সেই ভগবানের মন দ্বারা প্রভুর চিন্তন করাই হচ্ছে শ্রেষ্ঠ। আর ভগবানের মনের দ্বারাই, মনের বৃত্তিগুলি ভগবানে সমর্পণ করতে হয়। সমাহিত মনে প্রেম ভক্তির অবিরাম স্ফুরণ হয়ে থাকে। এই কত সাধু মহাত্মারা মুনিজনেরা তারা বনে বনে অনাহারে থেকে তারা চক্ষু বন্ধ করে মহা আনন্দে বিরাজ করছে। তাহলে তারা তো ভগবানের সঙ্গে মনকে লিপ্ত করেছে, সেই কারণেই তো তাদের এমন হচ্ছে, আনন্দ হচ্ছে। তুমি তোমার এই মনের বৃত্তিগুলিকে যদি অন্তর্মুখী না করতে পারো, চিন্তন না করতে পারো, তাহলে তোমাকে এ স্থানে থেকে তোমার তেমন কিছু লাভ হবে। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি যদি প্রভুকে সম্মুখেই দেখতে চাও সাক্ষাৎই, তাহলে তুমি ভারতবর্ষে গমন করো, ওই মর্তে সেখানে বন্দমাদন পর্বতে নরসিংহ নারায়ণকে দর্শন করে, তুমি সাক্ষাতে তার দর্শন কর। আমরা সেখানে কখনো কখনো দাঁড়িয়ে করছি, আমরা সেই নরনারায়ণ ভগবানকে এখান থেকেই দর্শন করে হৃদয়ে চিন্তন করি। তা তুমি যদি তোমার এই বিচ্ছেদ দুঃখ অনুভব করো, তাহলে তোমার পক্ষে গন্ধমাদন পর্বতে গিয়ে সাক্ষাৎ নরনারায়ণ ঋষি ভগবান তিনি রয়েছেন, তুমি সেখানে চলে যাও। পিপলায়ন মুনি তিনি এই প্রকার অনেক কথা বললেন, প্রভুর চিন্তনের কথা ব্যাখ্যা করলেন। গোপকুমার ব্রাহ্মণকে প্রসঙ্গ শ্রবণ করাচ্ছেন, তাই বলছেন, হে ব্রাহ্মণ, পিপলায়ন মুনির বাক্যগুলি শ্রবণ করে আমি গন্ধমাদন পর্বতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, এই ভেবে আমি মন্ত্র জপ করতে যাব, সেখান থেকে ইচ্ছা করলেই তো আমি আসতে পারব না। আমার একমাত্র তরি হচ্ছে কি, গুরু প্রদত্ত মন্ত্র। এই গুরু প্রদত্ত মন্ত্রই তো আমাদের তরি, নৌকা। তিনি যখন জপ করতে যাবেন তখন সনকাদি ঋষি চতুষ্টয় চারজন একসাথে বলছেন, হে গোপকুমার, তুমি এই স্থানেই ভগবানকে দেখতে পাবে, এতক্ষণ পর কথা বলছি, এসো এসো তুমি আমার এই কাছে। তারাই নিজেদের মধ্যে ভগবানকে দেখাচ্ছে। সনক মুনি তিনি বলছেন, তুমি আমাকে দেখো, দেখবেন সাক্ষাৎ শঙ্খ চক্র গদা পদ্মধারী সাক্ষাৎ নারায়ণ প্রকার, সাক্ষাৎ নারায়ণ। কেউ সাক্ষাৎ বিষ্ণুর রূপ ধারণ করলেন, কেউ আবার যজ্ঞেশ্বর ভগবান রূপে অবতীর্ণ হলেন, কেউ নৃসিংহ রূপ প্রকাশ করলেন। আমি সেই অদ্ভুত দর্শন করে, অদ্ভুত ব্যাপার দর্শন করে ভয়ে কাঁপতে লাগলাম। মুনিগণ আমায় কি করলেন, সনকাদি মুনিগণ আমাকে নিকটে ডেকে আমার মস্তক স্পর্শ করে তাদের সেই অভয় শ্রীকর কমল আমার সর্বাঙ্গে বুলিয়ে দিচ্ছে। আহা, সেই বিষ্ণুকে সাক্ষাৎ প্রত্যক্ষ করলাম, করার পরে আমি ভয়ভীত যখন হলাম, তাদের স্পর্শ প্রাপ্ত হয়ে আমার মধ্যে দিব্য আনন্দের সঞ্চার। সনকাদি ঋষিগণ বললেন, আমরা তোমাকে স্পর্শ করেছি, তুমি এখন সমাধিস্থ হয়ে গেল। সমাধির মধ্যেও তিনি অনেক অনেক সব ভগবান মূর্তি সাক্ষাতে দর্শন করলেন সমাধিস্থ হয়ে। তখন তার মধ্যে দিব্য আনন্দ এসে উপস্থিত হল, সমস্ত দুঃখই ভুলে গেল। হে ব্রাহ্মণ, আমি বহুকাল এই তপলোকে ছিলাম, কিন্তু ব্রাহ্মণ জানো, আমি তার সেখানে থেকেও আমি বৃন্দাবনের চিন্তা করতে করতে অধীর হয়ে পড়তাম। বৃন্দাবনের চিন্তাকে আমি কদাপি ছাড়তে পারতাম। আমার প্রতি তাদের কত কৃপা, কত দয়া, কিন্তু কেন কি জানি আমি বৃন্দাবনের কথা বলতে পারতাম না। আমি অধীর হয়ে ভাবলাম, না না, আমি জগন্নাথেই চলে যাই, আমার সেটাই ভালো হবে। এখানে শ্রীমদ জীব গোস্বামী প্রভুপাদ তিনি এ বিষয়ে লিখছেন, ধেয় মাত্র পুরাণম সমাধি রীতি কশ্চিত হৃদাদি যুক্তে চ তস্মিন অন্নস্ফূর্তি সমাদিশ্যত এতদ্রূপ দশাদি ভক্তানাম পূর্বস্তু প্রায় শান্ত ভক্তানাম। ক্রম সন্দর্ভের টিকা, জীব গোস্বামী ভাগবতের টিকা, এখানে বলছেন এই বাক্যে শান্ত ভক্ত পিপলয়ন আদি যোগীন্দ্রগণের সমাধি হতে দাসাদি ভক্তগণের সমাধির পার্থক্য কিছু দেখা যায়। তা ভাব সমাধিতে যদি কেউ লীলাময় ভগবানের স্ফূর্তি না থাকে তবে তার ভাব সংজ্ঞায় থাকতে পারে না, জানতে হবে। তারা যে চিন্তন করেন সেই চিন্তনও ভগবানের চিন্তনই করেন, কিন্তু যারা মাধুর্য রসের উপাসক, দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের যারা উপাসক, তাদের যে চিন্তন প্রণালী মানে পদ্ধতি সেটা একটু পৃথক আছে। যদি দেখা যায় তাহলে যে ফল সেটা প্রায় সমান সমানই, বিচার করলে একটু কিন্তু আছে। যা হোক, ক্রমশ অভ্যাস বলে আমি প্রত্যক্ষের ন্যায় জগদীশ্বরকে দর্শন করতেলাম। চতুষ্ঠ আমাকে বললেন, দেখো তুমি যদি এইভাবে চিন্তন করো, প্রভুর স্মরণ করো, তাহলে তুমি দেখবে যখন তোমার বাহ্যিক চেতনা এসেছে, ধ্যান ভঙ্গ হয়েছে, তখন তুমি সম্মুখেই দেখবে প্রভু বিদ্যমান। কেন? অন্তরে আপনি যেমন চিন্তা করবেন আপনার বাইরে ঠিক তদবদি আপনি দেখতে পাবেন। গোপকুমার এইভাবে বহুকাল তপলোকে ছিলেন, অকস্মাৎ সত্যলোক থেকে ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি তিনি এই মর্তে পুষ্কর তীর্থে ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য আসছিলেন। ব্রহ্মাজি হংসারূঢ় শ্রী ব্রহ্মা পুষ্কর তীর্থে সব ভক্তগণকে দর্শন প্রদানের জন্য যখন আসছিলেন তিনি তপলোকে গিয়ে উপস্থিত হলেন। তপলোকে যখন উপস্থিত হলেন তখন সমস্ত ঋষিগণ নিজেদের সমস্ত ধ্যান ধারণা যজ্ঞাদি ছেড়ে ব্রহ্মাজি পূজন করতে লাগল, এবং এই সনকাদি তারাও তাই করতে লাগলো, পূজন করতে লাগলেন ব্রহ্মাজি। তখন অবাক হয়ে গেলেন গোপকুমার, ভাবছেন একটু আগেই যাদের আমি ভগবান রূপে দেখেছি তাহলে এখানে ব্রহ্মাজি এলে ব্রহ্মাজিকে ভগবানেরা কি করে পূজন করে? দেখুন কত সিদ্ধান্তের কথা, এ তো এক বড় আশ্চর্যময়। ব্রহ্মাজিকে দেখে সে দূর থেকে বারংবার প্রণাম জানিয়েছে, তিনি বিচার করছেন এটা কেমন যেন সিদ্ধান্ত বিরোধ। আমি তো মুনিগণের দ্বারা অবগত হয়েছি চতুষ্ঠ ভগবানের অবতার, তো ভগবান ব্রহ্মাজি তিনি জীবকোটির মধ্যে আসেন, তাহলে তার পূজা করলেন আমি তো কিছু বুঝতে পারলাম না। ব্রহ্মাজি তাদেরকে কিছু ভগবত উপদেশ প্রদান করে তিনি তো এই পুষ্কর তীর্থে চলে এলেন। সনকাদিকে জিজ্ঞাসা করছেন, হে ভগবান, এই ব্রহ্মাজি যিনি হংসের পিঠে করে এলেন কে তিনি? আপনারা প্রত্যেকে পূজন করলেন ইনি কে? শরৎ কুমার বললেন, হে গোপাল, তুমি কি এতদিন ধরে এই দিব্য লোকে বাস করেও তোমার এই জ্ঞান হলো না ইনি কে? ইনি সাক্ষাৎ ব্রহ্মাজি, ইনি সত্যলোকে নিবাস করেন। আর যারা ব্রহ্মা হয় তারা 100 জন্ম শুদ্ধ সধর্ম পালন করলে, কোন প্রকার ত্রুটি না থাকলে তিনিই ব্রহ্মা হন। এবং তথায় মানে সত্যলোকে সেখানে 100 শীর্ষা, 1000 মস্তক, 1000 পদ বিশিষ্ট জগদীশ্বর সর্বদাই বিরাজ করে। সিদ্ধান্তের কথা পরে বলবেন। সেখানের যে আনন্দ আমাদের এই লোকের আনন্দের থেকেও আরো 1 কোটি গুণ বেশি শ্রুতিতে জানা যায়। বলছেন দেখো, শ্রুতি মানে শাস্ত্রে জানা যায় সেই ব্রহ্মা মহাপুরুষের পুত্রের ন্যায়, ভগবানের পুত্রের ন্যায়। এবং ভগবানের সঙ্গে ব্রহ্মার কোন প্রকার ভেদ নেই, তিনি 2 মূর্তিতেই প্রকাশ পান। বলছেন এটা কেমন? আপনারা হলেন ভগবানের অবতার, আপনারা সেই জীবকোটি ব্রহ্মার পূজন করলেন। বলছেন, হে গোপাল, তুমি ঠিকই বলেছ। দেখো, এই যে ব্রহ্মাজি এসেছিলেন, ইনি সাক্ষাৎ ভগবান। এবং সিদ্ধার্থের কথা, আমাদের তো অনেক কিছুই হয়, ইনি জীবকোটির ব্রহ্মা নয়, তিনি 100 জন্ম ধরে সৎধর্ম পালন করে ব্রহ্মা হওয়ার অভিলাষে দিব্য তপস্যা করেছেন, তিনি ব্রহ্মা হন। কোন কোন কল্পে সেই জীবকোটি ব্রহ্মা সেই স্থান অধিকার করার মতন কেউ যখন না থাকেন, তখন স্বয়ং ভগবানই ব্রহ্মা হয়ে এখানে যিনি এসেছেন, ইনি সাক্ষাৎ ভগবান। এনার কোনো পিতা নেই, মাতা নেই, ইনি স্বয়ম্ভূ সাক্ষাৎ রূপে। যেমন তদানীন্তন যুগে, বহু প্রাচীন যুগে রাজার অভাব, রাজা হওয়ার যোগ্যতা কারোর মধ্যে পরিলক্ষিত যখন না হয়, তখন ঋষিরাই রাজকার্য চালিয়ে দিত। তা যখন ব্রহ্মলোকে ব্রহ্মা করার মতন, ব্রহ্মা হওয়ার যোগ্য কোনো কেউ নেই, তখন ভগবান স্বয়ংই ব্রহ্মা হয়ে। তাহলে সিদ্ধান্ত ঠিক আছে। সনাতন গোস্বামী প্রভুপাদের এই শ্রী বৃহৎ ভাগবতামৃত সম্পূর্ণটাই সিদ্ধান্তের মধ্যে। কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃতে এই কথাই বলেছেন যে বৃহৎ ভাগবতামৃতের মতন এই প্রকার সিদ্ধান্তযুক্ত গ্রন্থ বিরল। অনেক প্রশংসা করেছেন কবিরাজ গোস্বামী পাদ। এগুলো তো আগে হয়েছে, চৈতন্য চরিতামৃত পরে হয়েছে। তাহলে তুমি বুঝতে পারলে তো, একক ব্যতিরেকে যেমন এই গ্রন্থে দেবর্ষি নারদ কে শ্রেষ্ঠ ভক্ত, তিনি ব্রহ্মাজির কাছে এসেছিলেন। ব্রহ্মাজির নিকটে এসে তিনি ব্রহ্মাকে বলছেন, হে আদি কবি, হে পিতো আপনি তো ভগবান, আপনি সাক্ষাৎ ভগবান। অনেক কথা সংক্ষেপে বলছি। ব্রহ্মাজি তিনি নারদের প্রতি একেবারে রুষ্ট হয়ে গেলেন, ক্রোধিত হয়ে গেলেন। আরে তুমি কি বলো আমি ভগবান, তোমার এই জ্ঞান হয়েছে? ইনি ছিলেন জীব কোটির ব্রহ্মা, সাধনা করে ব্রহ্মার পদ প্রাপ্ত হয়েছে। কিন্তু এখানে যিনি এসেছিলেন ইনি সাক্ষাৎ ভগবানই, যোগ্য ব্যক্তির অভাবে তিনি নিজেই ব্রহ্মার রূপ ধারণ করেছেন, ব্রহ্মা হয়েছেন। সেই সত্যলোক তো পরিচালনা করতে হবে, রাজার প্রয়োজন, তিনি স্বয়ং ব্রহ্মার পদ গ্রহণ করেছেন। সনকাদি এই সমস্ত দিব্য সত্যলোকের মহিমা শ্রবণ করে আমি নিবিষ্ট চিত্তে একাগ্রতার সঙ্গে স্বীয় মন্ত্র জপ করতে লাগলাম। যদি আমি সত্যলোকে যাই, অকস্মাৎ কি হলো, আগে তো তড়িৎপথ গিয়েছিলেন, তার পূর্বে স্বর্গাদিতে বিমানে গিয়েছিলেন, দিব্য বিমান। আর এখানে দেখুন কি হলো, তিনি যখন তপলোকে গোপাল মন্ত্র জপ করছেন, অকস্মাৎ তিনি যখন চক্ষু খুললে গিয়ে দেখছেন সত্যলোকে গিয়ে উপস্থিত হয়েছে, নিজেও জানেন। চক্ষু যখন খুললেন দেখলেন সত্যলোকে বিরাজমান, সেখানে তিনি গিয়ে দেখলেন শ্রীমৎ জগদীশ্বর সহস্র বাহু সহস্র পাদে সুশোভিত, নীল মেঘের ন্যায় তার কান্তি অঙ্গ, অঙ্গের অনুরূপ সমস্ত শ্রীঅঙ্গে বিভিন্ন অলঙ্কারে বিভূষিত, নাভিদেশে প্রফুল্ল কমল বিরাজমান এবং অখিল বিশ্বের মনোনয়ন অভিরাম প্রভু শেষ নাগের শয্যাতে শয়ন করিয়াছেন। রমাদেবী তিনি প্রভুর চরণ সম্বাহন করছেন, বড় বড় মুনিগণেরা তার মধ্যে নারদজি রয়েছেন, তিনি ভক্তিময় নৃত্য গীতাদি শ্রবণ করাচ্ছেন। জগদীশ্বর ভগবান তিনি গোপ্য অর্থাৎ গোপনীয় নিগম অর্থাৎ বেদের অর্থ তাদেরকে শ্রবণ করাচ্ছেন। আমি প্রেমবিহ্বল বলে বিভোর হয়ে বারংবার প্রভুর চরণ কমল দূর থেকে বন্দনা করতে লাগলাম। অকস্মাৎ আমি আনন্দ বেগে ভাবের আবেগে মূর্ছা হয়ে অজ্ঞান হয়ে নিচে পতিত, সেখান থেকে মা লক্ষ্মী দেবী তিনি করুণা ভরে আমার নিকটে এসে তার সুশীতল পদ স্পর্শ করাতে আমার যেন সর্বাঙ্গে শিহরণ হয়ে উঠল। আমাকে মা লক্ষ্মী দেবী নিজের পুত্রকে যেমন মা স্নেহ করে, স্নেহ করতে করতে সেই আদিপুরুষ ভগবান নারায়ণের কাছে নিয়ে গেল। আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করতে লাগলাম, আমাকে স্বীয় অর্থাৎ নিজ শিশুর ন্যায় লালন করছেন মা লক্ষ্মী দেবী। আমাকে আদর করতে করতে নিয়ে জগদীশ্বরের পাশে নিয়ে গেল। আমি ভগবানকে দর্শন করে পুনঃ পুনঃ প্রণাম করতে লাগলাম এবং আমার মনকে আমি বলতে লাগলাম, হে মন, তুমি স্বীয় অভীষ্টের চরণ চরণ সীমা প্রাপ্ত হয়েছ, সুতরাং হে মন তুমি নিশ্চলভাবে এই আনন্দমৃত আস্বাদন করো, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। হে মন তুমি যেন আমাকে আর চঞ্চল করে তুলো না, তুমি দেখো সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ বিদ্যমান, তুমি যেন আর চঞ্চলতা প্রকাশ করো না, এখানেই তুমি থেকে যাও। মনকে বলছে এই সত্যলোকে জগদীশ্বর পরম উৎকৃষ্ট আকৃতি ভাষায় বর্ণনা হয়, সৌন্দর্য গুণ বৈভব মহত্তাদির চরম সীমা প্রাপ্ত হয়েছিস হে মন, আর যেন তুই ইতস্তত ছোটাছুটি করিস। মনকে বোঝাচ্ছে হে ভ্রাত মন, তুমি তো লক্ষ্মী দেবীর স্নেহ সাক্ষাৎ অনুভব করলেও, সুতরাং তুমি মা লক্ষ্মীর স্নেহ কৃপা প্রাপ্ত হয়েছ, এখন যেন আর ব্রজের দিকে যাওয়ার জন্য মন চঞ্চল হয় না, তো প্রার্থনা করছে মনের কাছে। অতএব ব্রজভূমির জন্য আর যেন তুমি শোক করো না, এই তোমার চরম প্রাপ্তি। এইভাবে মনকে বোঝাচ্ছেন আনন্দময় স্থান ত্যাগ করে তুমি অন্যত্র যাওয়ার বাসনা যেন করো না, জগদীশ্বর বিধাতা যেরূপ লালনাময় করেছেন, সুতরাং তুমি আর অন্যত্র যাওয়ার জন্য প্রয়াস করো না। মনকে বোঝাচ্ছে এবারে সেখানে তো বহুকাল অনির্দিষ্টকাল মহা আনন্দে গোপকুমার সত্যলোকে থাকবে, অকস্মাৎ যখন ব্রহ্মাজি রাত্রিকাল এসে উপস্থিত হয় তখন দর্শনে ব্যাঘাত আরম্ভ হয়। ভাবছি যে এখন কি করি, ব্রহ্মার দিবাবসানে আবার দৈনন্দিন প্রলয় হয়, লোকত্রয় ভূ ভূব সর্বসব নষ্ট হয়ে যায়, ভগবান ব্রহ্মা তিনিও ভগবানে লয় প্রাপ্ত হন, যদিও সাক্ষাৎ ভগবান কিন্তু লীলাক্ষেত্রে তো আবার প্রভুতে মিলে যেতে হবে। তিনি সুখে শয়ন করলে সত্যলোক প্রভাবে আমি সেই কৌতুক দর্শন করলাম, মহাপ্রলয় তাও আমি দর্শন করলাম, কিন্তু সেই ভগবান অন্তরিত হয়ে থাকলে আমি শোকাক্ত হয়ে থাকি, এ কি হল, যা সব বিনষ্ট হয়ে সবকিছু ভগবানে মিলে গেছে, এখন আমি কি করি, আমি তখন শোকাক্ত হয়ে উঠলাম, কি করি কি না করি কিছুই বুঝে পাচ্ছি না। অকস্মাৎ পুনঃ আবার যখন সমস্ত কিছু সৃজন হলো আমার ভালো লাগতে লাগলো, তখন আমি সব ভুলে গেলাম, প্রভুকে দর্শন করলেই প্রভুর সংস্পর্শ পেলেই আমি সব কিছু ভুলে যাই। আমি মনে মনে ভাবলাম যে আমি যদি ব্রহ্মা হতে পারতাম তাহলে প্রভুর কৃপা আরো বেশ বিশেষ বিশেষভাবে প্রাপ্ত। গুরুদেব বলেছিলেন এই মন্ত্র জপ করলে পর তুমি তোমার আশাতীত ফল প্রাপ্ত। আমি নির্জনে বসে গোপাল মন্ত্র জপ করতে লাগলাম সত্যলোকে বসে, মনে কিঞ্চিত আশা, খুব বেশি না, অল্প একটু আশা হয়েছে, সেখানে ব্রহ্মা হওয়ার আশা কিন্তু তেমন হয়, কারণ প্রভু তো সাক্ষাতে সেখানে ছিলেন, একটু কষ্ট হতো সেই প্রলয়ের পর প্রভুর দর্শন হত। তিনি মন্ত্র জপ করছেন, খুব আনন্দে আছেন, ব্রহ্মাজিও রয়েছেন, জগদীশ্বর বিদ্যমান, মা লক্ষ্মীও রয়েছে, মনে মনে কিঞ্চিত আশা হয়েছে। একদিন কৌতুক বশত চতুর্দিকে সমুদ্র, আর সমুদ্রের ফ্যান যদি আকাশের মতন পাহাড় আকৃতি ফ্যান দেখে কেউ, সকলের একটু মনে ইচ্ছা হয় আরে এত একেবারে ধবধবে দুধের থেকেও সাদা সমুদ্রের ফ্যান ফ্যানা দেখতে ভালো লাগে, সকলের ইচ্ছা হয় একটু দেখি একটু স্পর্শ করি। তা ব্রহ্মাজি কৌতুকবশত কি করলেন, সেই ফেনপুঞ্জ স্পর্শ করলেন। বাস ফেনপুঞ্জ যখন স্পর্শ করলেন সেখান থেকে এক ভয়ঙ্কর অসুর প্রকট হল। ব্রহ্মাজি ভয়ে পলায়ন করলেন, যদিও জগদীশ্বর সেই দৈত্যকে বিনাশ করে দিলেন, বিনাশ করার খবরটি কিন্তু ব্রহ্মাজি জানত না। ব্রহ্মাজি সেই বিকট দৈত্যের শরীর দেখে ভয়ভীত হয়ে পালিয়ে চলেই গেছে ব্রহ্মলোকে আর আসার নাম নেই। সে ভাবছে ভয়াক্রান্ত হয়ে ব্রহ্মাজি আর ফিরে এলেন, ভয়াক্রান্ত হয়ে আর আসলেনই না। তখন এই পরমেষ্ঠি পদে কাকে নিযুক্ত করা যায়, পরমেষ্ঠি মানে ব্রহ্মা, ভগবান জগদীশ্বর তিনি বললেন হে গোপ কুমার আমি তোমাকে এই ব্রহ্মার পদে নিযুক্ত করলাম। তা দেখুন মন্ত্র জপে কিরকম সাংঘাতিক প্রভাব, তিনি ইন্দ্র হয়েছেন রাজা হয়েছেন কত কত লোকে তিনি ভ্রমণ করছেন, মনটা কিন্তু তখনও শান্ত হয়, অর্থাৎ পরিষ্কার বাংলা ভাষা হচ্ছে যারা একবার এই রাধা গোবিন্দের সেবায় নিমজ্জিত হয়ে গিয়েছে, এই ব্রজরসের রস আস্বাদন একবার করতে পেরেছে, তাদেরকে ব্রহ্মলোক সত্যলোক তপলোক মহলোক স্বর্গাদি তাদেরকে আকর্ষণ করতে পারে। তিনি ব্রহ্মা হলেন, যারা এই ব্রজরসে রসিক তাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও ভালো লাগবে। গোপকুমার মন্ত্র জপ করলে দেখতে পান এই ব্রজভূমি এই গিরিরাজ্যে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড মানসী গঙ্গা যমুনাজি অসংখ্য ভগবান শ্রীকৃষ্ণের গাভী সকল স্বচ্ছন্দে বিচরণ করছে, এই যে ব্রজ রস আস্বাদন করেছে সুতরাং তার আর অন্য কিছুই ভালো লাগে। তিনি ব্রহ্মা হয়েছেন তার ক্ষণিকের আনন্দ, তারপরেও আবার তিনি অন্য লোকাদিতে গমন করবেন, তা আমরা নিত্য প্রতি শ্রবণ করব। সুতরাং অন্ধকার দিনের পাঠের বিরাম এখানেই গেলাম। জয় জয় শ্রী রাধে।